বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুররিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেতিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 24 ডিসেম্বর, 9 পৌষ এবং ফার্সি 3 দেই। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে এবং সৌদি আরবে 11,685 কিলোহার্টসে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরানের বিরুদ্ধে জেলেনস্কির অভিযোগ ও তেহরানের প্রতিক্রিয়া এবং রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে গণমাধ্যমের জন্য নির্দেশনার প্রতিক্রিয়া সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ধারাবাহিক পরিবেশনা ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার কোনো বিকল্প নেই বলল ইইউ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানালেন সমঝোতার দরজা চিরদিন খোলা থাকবে না। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে F-35 জঙ্গি বিমানকে পূর্ব শর্ত দিয়েছে সৌদি আরব, মেনে নেয়ার সম্ভাবনা ক্ষীণ বলে ইসরায়েলি পত্রিকার মন্তব্য। বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত। টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ওবায়দুল কাদের। এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমালোচনা করে বিজেপি নেতার বক্তব্য, জবাবে বিজেপিকে জনবিচ্ছিন্ন দল বললেন তৃণমূল নেতা শান্তনু সেন। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। 2015 সালে ইরানের সঙ্গে 6 জাতি গোষ্ঠীর স্বাক্ষরিত পরমাণু সমঝোতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল। তিনি শুক্রবার এক ব্লগ পোস্টে এই মন্তব্য করেন। ওই সমঝোতাকে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন বা জেসিপিওএ বলা হয়। বোরেল তার পোস্টে বলেন, আমি এখনও বিশ্বাস করি পরমাণু অস্ত্র বিস্তার রোধ করতে হলে জেসিপিও এর কোনো বিকল্প নেই। যারা এর কোনো বিকল্প নিয়ে চিন্তা করেন তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন। বোরেল আরও বলেন, ভিয়েনা সংলাপে পর্যন্ত অর্জিত ফলাফলের উপর ভিত্তি করে তিনি জেসিপিও এ পুনরুজ্জীবনের চেষ্টা চালিয়ে যাবেন। তিনি বলেন, জর্দানের রাজধানী আম্মানে গত মঙ্গলবার দ্বিতীয় বাগদাদ সম্মেলনের অবকাশে তিনি বিষয়টি নিয়ে কথা বলতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। ওই বৈঠকে ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী পক্ষগুলোকে গঠনমূলক ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহালের জন্য সুযোগের জানালা চিরদিন খোলা থাকবে না। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে আমির আবদুল্লাহিয়ান একথা বলেন। তিনি বলেন, পরমাণু সমঝোতা পুনর্বহালের ব্যাপারে যে সংলাপ চলছে তার সর্বশেষ অবস্থা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সঙ্গে তিনি আলোচনা করেছেন। তিনি বলেন, পরমাণু সমঝোতা পুনর্বহালের ব্যাপারে ইরানের পক্ষ থেকে নতুন চুক্তির জন্য দরজা খোলা, কিন্তু এটি চিরদিন খোলা থাকবে না। টুইটার পোস্টে আমির আবদুল্লাহিয়ান কূটনৈতিক ও রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকট সমাধানের জন্য দুই পক্ষের প্রতি আহ্বান জানান। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে তেল আবিবের সঙ্গে সৌদি আরব সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে বলে একটি ইসরায়েলি দৈনিক খবর দিয়েছে। এটি বলেছে, এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরের জন্য আমেরিকার কাছ থেকে F-35 জঙ্গি বিমানসহ অত্যাধুনিক সমরাস্ত্র ক্রয়ের সুবিধা পাওয়াকে পূর্ব শর্ত দিয়েছে রিয়াদ। ইসরায়েলি দৈনিক ইয়েদিয়ত অহারনুত তিনটি আলাদা সূত্রের বরাত দিয়ে খবর দিয়েছে, সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি কথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ সালমান। এতে বলা হয়, আলোচনায় বিন সালমান কয়েকটি শর্ত দিয়েছেন। এসবের মধ্যে রয়েছে, সৌদি আরবের কাছে আমেরিকার অত্যাধুনিক সমরাস্ত্র, বিশেষ করে F-35 যুদ্ধবিমান বিক্রির ওপর বাইডেন প্রশাসন যে নিষেধাজ্ঞা দিয়েছে তা প্রত্যাহার করতে হবে। সৌদি যুবরাজ এমন সময় এ শর্ত দিয়েছেন যখন ইসরায়েল নিজে সৌদি আরব সহ আঞ্চলিক দেশগুলোর কাছে F-35 যুদ্ধবিমান বিক্রির ঘোর বিরোধিতা করে এসেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে। আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের জন্যই কাজ করে, তাই দেশের স্বার্থ এতটুকুও নষ্ট হতে দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেছেন, অন্যরা শুধু মুখে গণতন্ত্রের কথা বললেও আওয়ামী লীগ ছাড়া কোনো দল দেশের মানুষের অধিকার রক্ষা বা গণতন্ত্রকে আগলে রাখেনি। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের জনগণের জন্যই কাজ করে আওয়ামী লীগ, তাই দেশের স্বার্থ এতটুকুও নষ্ট হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটির 22তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার নিশ্চিত করে আওয়ামী লীগ সরকারই দেশে সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রা এনেছে। আজ শনিবার সকালে রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলনে যোগদান আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দলের সম্মেলন কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দেন তিনি। সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যে শেখ হাসিনা বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন চিত্র তুলে ধরেন। বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ সবসময় সুরক্ষিত থাকবে। বঙ্গবন্ধুর আদর্শ মেনেই জনগণের স্বার্থকে ও দেশের ভাবমূর্তিকে সবার আগে গুরুত্ব দিয়ে কাজ করছে তার সরকার।
স্বচ্ছ ব্যালট বাক্স, ওই সিল মেরে আগেই ব্যালট বাক্স ভরবে সেটা যেন না পারে, যে কোনো ভোট দিতে যেন দেখতে পারে যে সেখানে আগের থেকে ভোট ভরা আছে কিনা, সেই জন্য স্বচ্ছ ব্যালট বাক্স এখন এটা চালু করা হয়েছে। আমাদেরই স্লোগান ছিল, আওয়ামী লীগের স্লোগান, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, মানে যাকে আমার পছন্দ তাকে দেবো। ভোট দেওয়ার যে অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার আওয়ামী লীগ নিশ্চিত করেছে। আমি জানি এই ভোটকে নিয়ে অনেকেই কন্ট্রোভার্সিয়াল করতে চায়, অনেকে অনেক কথা বলে, কিন্তু আমরা সেটা করেছি।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। এদিকে টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। আজ আওয়ামী লীগের 22তম কাউন্সিলে সর্বসম্মতিক্রমে কাদেরকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। 2016 সালে প্রথমবারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন কাদের। এরপর 2019 সালেও তাকেই বেছে নেয় দল। আজ সকাল 10:30 শুরু হওয়া প্রথম অধিবেশন শেষ হয় দুপুর 1:15। দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শেষ হয়। ইরান ও বাংলাদেশের মধ্যকার গভীর বন্ধনের উপর ভিত্তি করে দুদেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক শক্তিশালী করতে সম্মত হয়েছে ঢাকা ও তেহরান। বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে দ্বিতীয় পররাষ্ট্র দফতর কনসালটেশন বৈঠকে দুদেশের কূটনীতিকরা এ বিষয়ে একমত হন। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ইরানের প্রথম উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে অংশগ্রহণকারী দুপক্ষ দুদেশের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক আয়োজন করতে এবং সংসদীয় সহযোগিতা শক্তিশালী করতে সম্মত হন। ইরান ও বাংলাদেশের বাণিজ্যিক প্রতিনিধিরা দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতা, বিশেষ করে শিল্প ও খনিজ খাতে সহযোগিতা শক্তিশালী করতে মতকে পৌঁছান। বাকেরি কানি ও মোমেন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলো নিয়েও আলোচনা ও মত বিনিময় করেন। ইরানি কূটনীতিক বলেন, তার দেশের পররাষ্ট্রনীতিতে মানবাধিকারের বিশেষ গুরুত্ব রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। বিজেপির জাতীয় সভাপতি দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমালোচনা করায় আজ তৃণমূল নেতা শান্তনু সেন ওই মন্তব্য করেছেন। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এমপি। বিজেপির জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এমপি পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কটাক্ষ করায় পাল্টা জবাবে আজ শনিবার তৃণমূল নেতা শান্তনু সেন এমপি ওই মন্তব্য করেছেন। বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ এমপি এর আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে কটাক্ষ করে বলেছিলেন, মাসে 500 টাকা পেতে বাড়িতে তালা দিয়ে রান্নাবান্না বন্ধ করে লাইনে দাঁড়াতে হচ্ছে, একদম ভিখারি হয়ে গেছি আমরা, কিছুই মেলে না, তাই যা পাওয়া যায় তাই ভালো, 500 টাকা হলেও ঠিক আছে, 500 টাকার জন্য সারাদিন লাইন দেন মানুষ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ওই ইস্যুতে পাল্টা জবাবে বলেছেন, দিলীপ ঘোষ বাংলার মানুষকে অপমান করেছেন।
দিলীপ ঘোষ বাংলার মানুষকে, বাংলার মা বোনেদের অপমান করছেন। তিনি জানেন না যে শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষের কতটা কষ্ট, এবং কেন্দ্রীয় সরকার আজ তো দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সব মডেলই তারা নকল করতে শুরু করেছেন,
বলছিলেন কুণাল ঘোষ। তিনি বলেন, করোনাকালে সামাজিক সুরক্ষা দিয়েছেন মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ, বুঝলে গরুর দুধে সোনা খুঁজে পেতেন না বলেও মন্তব্য করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ইউক্রেনকে বেসামরিকীকরণের প্রক্রিয়ায় রুশ সেনাবাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে দাবি করেছে রাশিয়া। চলতি বছরের গোড়ার দিকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার সময় দেশটির বেসামরিকীকরণকে অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য বলে ঘোষণা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার মস্কোয় এক নিউজ ব্রিফিংয়ে বলেন, একথা জোর দিয়ে বলা যায় যে বেসামরিকীকরণের প্রক্রিয়ার দিক দিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক বক্তব্যের জের ধরে পেসকভ একথা বলেন। পুতিন সম্প্রতি এক বক্তব্যে দাবি করেন, ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা শূন্যের কাছাকাছি পৌঁছে গেছে। গত ফেব্রুয়ারিতে সামরিক অভিযানের শুরুতে পুতিন বলেছিলেন, ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশপন্থী অধ্যুষিত এলাকাগুলোর বেসামরিকীকরণ করা হবে অভিযানের অন্যতম লক্ষ্য। ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার জন্য মার্কিন প্রতিনিধি পরিষদে $4,500 কোটি একটি প্যাকেজ অনুমোদন করা হয়েছে। বিপুল অর্থের এই সহায়তা প্যাকেজ পাশের মধ্য দিয়ে আমেরিকা ইউক্রেন যুদ্ধে আরও গভীরভাবে জড়িয়ে গেল, যদিও বিষয়টি মোটেই ভালো চোখে দেখছে না রাশিয়া। শুক্রবার মার্কিন প্রতিনিধি পরিষদে এই সহায়তা প্যাকেজ চূড়ান্তভাবে অনুমোদন করা হয়। আমেরিকার সরকারি খরচ বাবদ যে $1.66 ট্রিলিয়ন অমনিবাস বিল পাশ করা হয়েছে তা থেকে ইউক্রেনকে এ অর্থ দেওয়া হবে। এই বিল পাশের ফলে আমেরিকার সরকারের খরচ আটকে যাওয়ার যে আশঙ্কা ছিল তা মুক্ত হল। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
মার্কিন কংগ্রেসে দেওয়া বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তেহরান বিরোধী অভিযোগের পুনরাবৃত্তি এবং তার অশালীন বক্তব্যের নিন্দা জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কারায়ানি। এ সম্পর্কে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী আমি বাবুল আখতার। মার্কিন কংগ্রেসে দেওয়া বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তেহরান বিরোধী অভিযোগের পুনরাবৃত্তি এবং অশালীন বক্তব্যের নিন্দা জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানায়ানি। একই সঙ্গে তিনি বলেছেন জেলেনস্কির জানা উচিত যে এসব ভীতিহীন অভিযোগের জন্য ইরানের কৌশলগত ধৈর্যের একটা সীমা আছে। ইউক্রেনের যুদ্ধের পর প্রথমবারের মতো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটন সফর করেন। ইউক্রেনে মার্কিন প্রতিরক্ষা সহায়তা আরও জোরদার করার পাশাপাশি যুদ্ধের জন্য ওয়াশিংটনের সমর্থন অব্যাহত রাখার প্রত্যাশা নিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি আমেরিকায় মার্কিন কংগ্রেস সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে তিনি ইরান বিরোধী অভিযোগের পুনরাবৃত্তি করে বলেন ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতা রয়েছে এবং ইউক্রেনের স্থাপনায় হামলায় ইরানি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে মস্কো। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানায়ানি গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন তার দেশ যুদ্ধরত কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করেনি এবং এ নিয়ে কোনো পরিকল্পনাও নেই। মূলত ইরান ও রাশিয়ার উপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়ানোর পাশাপাশি যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য এবং ইউক্রেনে পশ্চিমা অস্ত্র পাঠানোর ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য কোনো ধরনের নথি প্রমাণ উপস্থাপন ছাড়াই ইউক্রেন সহ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কয়েকটি দেশ দাবি করে আসছে যে ইউক্রেন যুদ্ধে মস্কো ইরানি ড্রোন ব্যবহার করছে। গত ২৪ অক্টোবর ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেন যে রাশিয়া ইরান থেকে ২,136 ড্রোনের অর্ডার দিয়েছে। এর কিছুদিন পর ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র দাবি করেন যে ইউক্রেনের সেনাবাহিনী ৩০০টিরও বেশি ইরানের তৈরি শাহেদ ১৩৬ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তেহরানের বিরুদ্ধে যখন এসব অভিযোগ তোলা হচ্ছে তখন একই সময় ইসলামী প্রজাতন্ত্র ইরান ইউক্রেন সংকটের বিষয়ে বারবার বলে আসছে যে তারা এই সংকটের ক্ষেত্রে নিরপেক্ষতার নীতি মেনে চলে। প্রকৃতপক্ষে ইরান এই সংকটের কোনো পক্ষ নয়, বরং চলমান সংকটের শুরু থেকেই তেহরান দুই দেশকে কূটনীতির পথে ফিরিয়ে আনার চেষ্টা করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান এ প্রসঙ্গে বলেছেন, আমরা বহু বছর ধরে রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বজায় রেখে আসছি, কিন্তু আমরা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন করিনি এবং ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য আমরা রাশিয়াকে কোনো ইরানি অস্ত্র সরবরাহ করিনি।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সংবাদ সংগ্রহে ইচ্ছুক গণমাধ্যম কর্মীদের জন্য ১৩টি নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন।
বা ইসি। তবে এ ধরনের নীতিমালা জারি করা গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপ বলে বিশেষজ্ঞ মহল মনে করেন। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের সংবাদদাতার একটি প্রতিবেদন।
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সংবাদ সংগ্রহে ইচ্ছুক গণমাধ্যম কর্মীদের 13টি নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন। এসব নির্দেশনার মধ্যে ভোট কেন্দ্রে প্রবেশের পরে প্রিজাইডিং অফিসারকে অবহিত করে তথ্য সংগ্রহ, ছবি তোলা এবং ভিডিও ধারণ করতে পারবেন সাংবাদিকরা। তবে ভোট কেন্দ্রে 10 মিনিটের বেশি অবস্থান করা যাবে না বলে নির্দেশনায় উল্লেখ রয়েছে। একই সঙ্গে সংবাদ সংগ্রহের কাজে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের জন্য কোনো স্টিকার ইস্যু করা হবে না বলেও জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। রংপুর সিটি কর্পোরেশন সাধারণ নির্বাচন 2022 উপলক্ষে সাংবাদিকতা বিষয়ক নীতিমালা সংক্রান্ত পরিপত্রটি গেল 18 ডিসেম্বর জারি করা হয়েছে। নির্বাচনের সংবাদ সংগ্রহে 13টি নির্দেশনার পরিপত্র জারির বিষয় নিয়ে নানা মহলেই শুরু হয়েছে আলোচনা। তবে নির্বাচন কমিশনের দাবি, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাসহ সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে সংবাদ সংগ্রহ করতে পারেন সেজন্য কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে। এ বিষয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম রেডিও তেহরানকে বলেছেন, এ ধরনের নীতিমালা জারি করা গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপ। গণমাধ্যমের উপর এই ধরনের হস্তক্ষেপের সুযোগ নিতে পারে কোনো অশুভ শক্তি।
তথ্য সংগ্রহের জন্য যায়, সেখানে কোনো অনিয়ম হচ্ছে কিনা, কোনো জাল ভোট হচ্ছে কিনা, এটি দেখার জন্য তিনি যখন যান সেখানে তাকে যদি সময় বেঁধে দেওয়া হয় তাহলে নির্বাচনের যে চিত্র, যে সঠিক চিত্র, সেটি তুলে আনতে পারবেন না, তিনি সেটি জানতে পারবে না। সাথে সাথে এখানে সাংবাদিকদেরকে আরো নিয়ন্ত্রণ করার জন্য বলা হয়েছে, তাদের মোটরসাইকেল চালানোর জন্য যে কার্ড সরবরাহ করা হতো মোটরসাইকেল চালানোর পারমিশন তাদের দেওয়া হচ্ছে না। মানে এক কেন্দ্রে যাওয়ার পরে সে আর এক কেন্দ্রে গিয়ে ভোটের যদি কোনো অনিয়ম হয় সেটিও সংগ্রহ করতে পারবেন না। এর মানে হচ্ছে যে একটি দূরভিসন্ধি থেকে এই কাজটি করা হয়েছে।
সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ও স্থানীয় সরকার বিশ্লেষক ডক্টর বদিউল আলম মজুমদার রেডিও তেহরানকে বলেছেন, এমন নীতিমালা ঘোষণা করে গণমাধ্যমকে নির্বাচনের খবর সংগ্রহের সুযোগ দেওয়া অনেকটা মূর্তির মতো দাঁড়িয়ে থাকার মতোই। এর ফলে গণমাধ্যমের স্বাধীনতা লুণ্ঠিত হচ্ছে, একই সঙ্গে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়াও ব্যাহত হওয়ার শঙ্কা দেখছেন সুজন সম্পাদক মিস্টার মজুমদার।
মনে হচ্ছে মূর্তির মতো দাঁড়িয়ে থাকার এই নির্দেশনা, এবং এইসব নির্বাচন গণতান্ত্রিক দেশে হয় না, এইরকম নির্বাচন কোন গণতান্ত্রিক দেশে হয় না, এত বিধিনিষেধের মধ্যে তো দায়িত্ব পালন করতে পারবে না।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এর মধ্যে দিয়ে শেষ হল সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে হজরত ঈসা আলাইহিসসালামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। আজ শ্রোতা বন্ধুরা, আমাদের ফ্রিকোয়েন্সিতে ঘোষিত সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠান জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান আজ প্রচারিত হচ্ছে না বলে আমরা দুঃখিত। তো অনুষ্ঠানটি শুনুন।
ঈসা আলাইহিসসালামের শুভ জন্মবার্ষিকী। শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। হজরত ঈসা আলাইহিসসালামের শুভ জন্মদিন উপলক্ষে আপনাদের সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। 25 ডিসেম্বর হচ্ছে সহৃদয় ও প্রশান্তির নবী হজরত ঈসা আলাইহিসসালামের পবিত্র জন্মদিন। পবিত্র কোরআনে তাঁকে রুহুল্লাহ নামেও উল্লেখ করা হয়েছে। তাঁর শুভ জন্মদিনে আবারও জানাচ্ছি অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন।
মরিয়ম সালামুল্লাহ আলাইহার অভিভাবকের দায়িত্ব পালন করেছিলেন হজরত জাকারিয়া আলাইসাল্লাম। তিনি যখনই তার কক্ষে যেতেন তখনই সেখানে বেহেশতি খাবার দেখতে পেতেন। মহিয়সী এই নারীর গর্ভেই জন্ম নেন হজরত ঈসা আলাইসাল্লাম।
ঈসা আলাইসাল্লামের কোনো পিতা ছিল না, সে কারণে তাঁর মায়ের প্রতি সন্দেহপূর্ণ দৃষ্টি ছিল তৎকালীন সমাজপতি আর ধর্মপতিদের। কলঙ্কের ওই অভিশাপ মোচন করতে জন্মের পরপরই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিসসালামকে কথা বলার অলৌকিক শক্তি দিয়েছিলেন। একেবারে জন্মের পর থেকেই কথা বলতে শুরু করেছিলেন হযরত ঈসা আলাইহিসসালাম। পবিত্র কোরআনে ঈসা আলাইহিসসালাম সম্পর্কে যেসব বর্ণনা পাওয়া যায় সেগুলোই আমাদের কাছে প্রামাণ্য তত্ত্ব হিসেবে গৃহীত হয়েছে। সূরা মারিয়ামের ১৬ থেকে ১৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন,
হে মুহাম্মদ, এই কিতাবে মরিয়মের অবস্থা বর্ণনা করুন, যখন সে তার পরিবারের লোকজন থেকে পৃথক হয়ে পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল এবং তাদের থেকে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা করল। এ অবস্থায় আমি তার কাছে নিজের রূহ অর্থাৎ ফেরেশতাকে পাঠালাম এবং সে তার সামনে একটি পূর্ণ মানবাকৃতিতে হাজির হল। মরিয়ম অকস্মাৎ বলে উঠল, তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে আমি তোমার হাত থেকে করুণাময়ের আশ্রয় চাচ্ছি।
আল্লাহর দূত বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে এসেছি। এ কথা শুনে মারিয়ামের অন্তর প্রশান্ত হল, কিন্তু তারপরই ফেরেশতা বলল, আমি এসেছি তোমাকে একটি পবিত্র সন্তান দান করতে। এ কথা শুনে মারিয়াম অস্থির হয়ে জিজ্ঞেস করল, তা কি করে সম্ভব? এখন পর্যন্ত কোনো পুরুষ মানুষ আমাকে স্পর্শ করেনি, কিংবা আমি অসতী মেয়েও নই।
আল্লাহর দূত বললেন, তার মানে হলো তোমার আল্লাহ বলেছেন এটা আমার জন্যে খুবই সহজসাধ্য একটি ব্যাপার, আর এই ঘটনাকে আমরা জনগণের জন্য একটি দৃষ্টান্ত হিসেবে স্থাপন করব এবং আমাদের পক্ষ থেকে এটি হবে একটা রহমত। এটা একটা অবশ্যম্ভাবী এবং স্থিরীকৃত ব্যাপার। মরিয়ম অবশেষে সন্তান সম্ভবা হলেন। যখন প্রসব বেদনা উঠল তখন তিনি উষর জনহীন এক প্রান্তরে একটি শুকনো খুরমা গাছের নিচে গেলেন। বেদনায় আনমনে বললেন, যদি এর আগে আমার মৃত্যু হতো এবং সব কিছু ভুলে যেতাম।
অতিরিক্ত কষ্টের মুখে তিনি যখন এসব বলেছিলেন তখন হঠাৎ অলৌকিক শব্দ তার কানে ভেসে এলো। দুশ্চিন্তা করো না, ভালো করে দেখো, তোমার রব তোমার পায়ের নিচে থেকে একটি ঝর্ণাধারা জারি করেছেন, আর তোমার মাথার উপরে তাকাও, দেখো শুকনো খুরমা গাছে কি সুন্দর খেজুর পেকে আছে। ওই গাছে নাড়া দাও যাতে তরতাজা পাকা খেজুর ঝরে পড়ে। এই সুস্বাদু খেজুর খাও, আর ওই নহরের পানি পান করো এবং নবজাতককে দেখে চক্ষু জোড়াও। যখন যেখানেই কোনো মানুষ তোমার কাছে এই সন্তান সম্পর্কে জানতে চাইবে, তুমি কেবল ইশারায় বোঝাবে যে আমি আল্লাহর উদ্দেশ্যে রোজা রেখেছি, নিরবতার রোজা, তাই কারো সাথে কথা বলবো না।
আল্লাহর কুদরতে হযরত মরিয়ম মা হলেন। সন্তানের মুখ দেখে মা খুশি হলেন ঠিকই, কিন্তু মনে সংশয় না জানি কে কিভাবে। আল্লাহ সেজন্যই তাকে জানিয়ে দিলেন তিনি যেন কারোর সাথে কথা না বলেন। আল্লাহর নির্দেশ অনুযায়ী মরিয়ম সালামুল্লাহি আলাইহা পুত্রকে কোলে নিয়ে শহরের দিকে যেতে লাগলেন। মানুষ যখন তার কোলে সন্তান দেখতে পেল আশ্চর্য হল। এতদিন যারা মরিয়মকে একজন পবিত্র ও সচ্চরিত্রবতী এবং তাকওয়া সম্পন্ন বলে মনে করত তারা খানিকটা দুশ্চিন্তায় পড়ে গেল।
কেউ কেউ আবার তিরস্কারের সুরে বলতে লাগলো, ছি ছি ছি, এত তাকওয়া, এত পুত পবিত্রতা, অভিজাত বংশের মুখে চুনকালি পড়ল। তারা বলল, হে মরিয়াম, এটা আশ্চর্যময় এবং বাজে কাজ করেছ তুমি। মরিয়াম আল্লাহর আদেশক্রমে চুপ করে রইলেন, কেবল কোলের সন্তানের প্রতি ইঙ্গিত করলেন। এমন সময় হযরত ঈসা আলাইহিসসালাম কথা বলে উঠলেন,
আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে ঐশী গ্রন্থ দান করেছেন এবং আমাকে নবী বানিয়েছেন। আমি যেখানেই থাকি না কেন, আল্লাহ আমাকে তার বরকতপূর্ণ ও মঙ্গলময় করেছেন। যতদিন আমি বেঁচে থাকব ততদিন তিনি আমার প্রতি নামাজ ও যাকাত আদায় করার নির্দেশ দিয়েছেন। তিনি মায়ের প্রতি অনুগত থাকার নির্দেশও দিয়েছেন।
ঈসা আলাইহিস সালাম ধীরে ধীরে বেড়ে উঠতে লাগলেন। সেই ছোটবেলা থেকেই তাঁর উপর দায়িত্ব বর্তিত হয়েছিল বনি ইসরায়েলকে এক আল্লাহর ইবাদত বা তৌহিদের পথে আহ্বান জানানোর। তিনি তাঁর নবুয়তের প্রমাণস্বরূপ বহু মুজিজা দেখিয়েছেন। তিনি ভাস্কর্য তৈরির কাদামাটি দিয়ে পাখি তৈরি করেন এবং তার ভেতর ফুঁ দিলে আল্লাহর আদেশে পাখিটার ভেতর প্রাণের সঞ্চার হয়। প্রাণিত হওয়ার পর মাটি দিয়ে তৈরি পাখিটা উড়ে যায়। তিনি জন্মান্ধ এবং বধিরদেরকে আল্লাহর দেওয়া মুজিজার সাহায্যে সুস্থ করে দিতেন। কুষ্ঠরোগীরাও তাঁর হাতের ছোঁয়ায় সুস্থ হয়ে যেত। এমনকি মৃতদেরকেও তিনি আল্লাহর দেওয়া অলৌকিক শক্তি বলে জীবিত করে দেন।
মহান আল্লাহ তাকে তাওরাত, ইঞ্জিল ও বিজ্ঞান শিক্ষা দিয়ে বনি ইসরায়েলীদের কাছে রাসুল হিসেবে পাঠিয়েছিলেন।
আল্লাপাক মানব জাতিকে একত্ববাদের দিকে আহ্বান করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসুল পাঠিয়েছেন। নবী রাসুলগণ আল্লাহর প্রতি মানুষের সম্পর্ক বৃদ্ধির জন্য একত্ববাদের কথা বলতে গিয়ে তারা নানা ধরনের বাধা বিপত্তি, ভয় ভীতি, জুলুম নির্যাতন ও জানমালের ক্ষতির শিকার হয়েছেন। হযরত ঈসা আলাইহিসসালামও এক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন না। মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁকেও ব্যাপক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক দুঃখ কষ্ট ও অপমান সহ্য করতে হয়েছে।
হযরত ঈসা আলাইহিসসালাম একাধারে 30 বছর আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন, কিন্তু বনি ইসরায়েলের আলেমদের শত্রুতার কারণে জনগণ আল্লাহর প্রতি ইমান আনা থেকে বিরত ছিল। স্বল্প সংখ্যক লোকজন যারা তার কথায় ইমান এনেছিল তাদের অনেককেই শিষ্য হিসেবে মনোনীত করলেন, যাতে তারা আল্লাহর পথে বা সত্য দিনের পথে দাওয়াতি কাজে তার সহযোগী হয়। কিন্তু ইহুদিরা ঈসা আলাইহিসসালামের সাথে এত বেশি শত্রুতা করতে লাগলো যে শেষ পর্যন্ত তার উপর তারা আক্রমণই করে বসে। তারা চেয়েছিল হযরত ঈসা আলাইহিসসালামকে মেরে ফেলতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শত্রুদের অত্যাচার থেকে ঈসা আলাইহিসসালামকে রক্ষা করলেন, তাকে সশরীরে জীবন্ত আসমানে উঠিয়ে নিলেন।
শ্রোতাবন্ধুরা, আমাদের এই আলোচনার সকল তথ্যসূত্রই আল কোরআন। যদিও ঈসা আলাইহিসসালামের উপর কিতাব অবতীর্ণ হয়েছিল, কিন্তু সেই কিতাবের বস্তুনিষ্ঠতা এখন প্রশ্নাতীত নয়। সে কারণে আমাদের খ্রিস্টান ভাই বোনদের বিশ্বাসে কোরআনের তথ্য অনুযায়ী খানিকটা ব্যতিক্রম রয়েছে। তাদের অনেকে বিশ্বাস করে ঈসা আলাইহিসসালাম মৃত্যুবরণ করেছেন, কিন্তু ইসলামের আদর্শ ও বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিসসালাম বেঁচে আছেন এবং শেষ জামানায় হযরত মাহদী আলাইহিসসালাম যখন আবির্ভূত হবেন তখন তাঁরও আগমন ঘটবে। শুধু তাই নয়, তিনি ইমাম মাহদী আলাইহিসসালামের ইমামতিতে নামাজ পড়বেন এবং বিশ্বব্যাপী শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে তাঁকে সহযোগিতা করবেন। তো যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন, সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ আবারও সবাইকে। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 24 ডিসেম্বর শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরে শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, আমি চাই নতুন নেতৃত্ব আসুক শেখ হাসিনা যুগান্তর। ডেইলি স্টারের শিরোনাম এরকম, আমাদের এখন আরো বিপদ, বলেছেন শেখ হাসিনা। মতামত, আওয়ামী লীগের কাউন্সিল বিকল্পহীন শেখ হাসিনার পর কে? প্রথম আলো। বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে বললেন ওবায়দুল কাদের বাংলাদেশ প্রতিদিন। আওয়ামী লীগের সম্মেলনে জিএম কাদের ও কাদের সিদ্দিকী যোগ দেয়নি মানব জমিন। ভোলায় বিএনপির গণমিছিলে পুলিশের বাধা, কালের কণ্ঠ, কলকাতা শিরোনাম। 3,000 কোটি বেআইনি ঋণ প্রদান, গ্রেপ্তার আইসিআইসিআই ব্যাংকের প্রাক্তন সিইও ছন্দা কোচর। সংবাদ প্রতিদিন। বোসের বিরুদ্ধে ফোঁস শুভেন্দু, রাজ্যপাল তৃণমূলের প্রতি পক্ষপাত দুষ্ট, নালিশ দিল্লির কাছে, আনন্দবাজার পত্রিকা।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। সোহরাওয়ার্দী উদ্যানে আজ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হলো উৎসবমুখর পরিবেশে। এ খবরটি আজকের সব জাতীয় দৈনিকে বিশেষ গুরুত্ব সহ ছাপা হয়েছে। এ খবরে লেখা হয়েছে, এবারের সম্মেলনে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জীবন থাকতে দেশের স্বার্থ নষ্ট হতে দেব না। আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলনে তিনি বলেন, আমি চাই নতুন নেতৃত্ব আসুক। তবে প্রথম আলোর মতামত কলামের একটি শিরোনাম করা হয়েছে এরকম, আওয়ামী লীগের কাউন্সিল বিকল্পহীন, শেখ হাসিনার পর কে?
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষে শক্তির বিশ্বস্ত ঠিকানা হোক শেখ হাসিনা। আগুন সন্ত্রাসকে রুখতে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই। ওবায়দুল কাদের আরও বলেন, খেলা হবে আবারও নির্বাচনে আন্দোলনে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। শুক্রবার সন্ধ্যায় গণভবনে সাক্ষাৎ হয়। বিষয়টি নিয়ে নানা বিশ্লেষণ প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় এসেছে। এমন কথা বলা হচ্ছে, কাদের সিদ্দিকী কি আওয়ামী লীগে যোগ দিচ্ছেন? অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় নেতা ইমরান সালে বলেছেন, আওয়ামী লীগের সম্মেলন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই। প্রথম আলোতে খবরটি পরিবেশিত হয়েছে। আর কালের কণ্ঠ লিখেছে, ভোলায় বিএনপির গণমিছিলে পুলিশ বাধা দিয়েছে, পরে সড়কে দাঁড়িয়ে বিক্ষোভ গণমিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
পাকিস্তানের সহযোগিতায় বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়া শেখ সেলিম। যুগান্তরের এ খবরে লেখা হয়েছে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও পাকিস্তান মিলে বঙ্গবন্ধুকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, শুধু তাই নয়, বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করতে ইনডেমনিটি জারি করে জিয়া।
মানবজমিনের মত মতান্তর কলামে কনসালটেন্ট সাইক্রেটিস্ট যুক্তরাজ্যের সাবেক পুলিশ সার্জন ডাক্তার আলী জাহান লিখেছেন, বুয়েট ছাত্র ফারদিনের মৃত্যুতে খুন হলেন কজন। এ কলামে লেখা হয়েছে, বুয়েট ছাত্র ফারদিন নিখোঁজ হয় 4 নভেম্বর, নারায়ণগঞ্জের একটি নদী থেকে তার লাশ উদ্ধার হয় 7 নভেম্বর। মঙ্গলবার 8 নভেম্বর সকালে ময়নাতদন্ত শেষে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শেখ ফরহাদ হোসেন বলেন, ফারদিনের মাথায় ও বুকে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে, আমরা ধারণা করছি তাকে হত্যা করা হয়েছে। ব্যাপক তদন্ত শেষে ডিবি পুলিশ এবং র‍্যাব বলছে, ফারদিন নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশের কথা সত্য হলে সর্বপ্রথম কাউকে জিজ্ঞাসাবাদ করতে যে ব্যক্তির নাম সবার আগে আসবে তিনি হচ্ছেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফরহাদ হোসেন, কারণ তার বক্তব্য পুলিশ এবং র‍্যাবের বক্তব্যের সঙ্গে মিলছে না, একসঙ্গে দুই পক্ষ ঠিক হতে পারেন না, কেউ একজন ভুল করছেন, আসলে কে ভুল করছেন? তবে পুলিশের এই বক্তব্যকে ফারদিনের বাবা প্রত্যাখ্যান করেছেন।
এ মন্তব্য কলামে আরো লেখা হয়েছে, বুয়েটের একজন শিক্ষার্থী নিখোঁজ, হত্যা বা আত্মহত্যার শিকার হয়েছে, খুব স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে অস্থিরতা এবং অসন্তোষ বিরাজ করছে। বিশেষ করে আবরারের মতো ছাত্রকে পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটার পর থেকে এই ভয় অন্য মাত্রা পেয়েছে। ফারদিনের মৃত্যুতে খুন হলো কজন? শারীরিকভাবে মৃত্যু হয়েছে দুজনের, সামাজিক পারিবারিক আত্মিক মৃত্যু হলো কতজনের? বুশরার ব্যক্তিগত ও পারিবারিক পরিচয়ের মৃত্যু হয়েছে, এই মৃত্যুর জন্য কেউই দায়ী নন কি? এই খুনগুলো করল কারা?
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। 3,000 কোটি বেআইনি ঋণ প্রদান, গ্রেপ্তার ICICI ব্যাংকের প্রাক্তন CEO ছন্দা কোচর। দৈনিক সংবাদ প্রতিদিনের এই খবরে লেখা হয়েছে, অবৈধভাবে 3,000 কোটি টাকার ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ICICI ব্যাংকের প্রাক্তন CEO ছন্দা কোচর। ছন্দার স্বামী দীপক কোচরকেও গ্রেপ্তার করেছে CBI। গত বছর দুর্নীতি করে ভিডিওকন কর্তা বেনুগোপাল ধুতকে ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল দেশের মোস্ট সেলিব্রেটেড ব্যাংকারের বিরুদ্ধে। অভিযোগ, নিজের পদ ও ক্ষমতার অপব্যবহার করে, নিয়ম নীতি লঙ্ঘন করে, ব্যক্তিগত সুবিধার বিনিময়ে ভিডিওকন সংস্থাকে বিপুল অঙ্কের ঋণ পাইয়ে দিয়েছেন ছন্দা। ওই ঋণ পাইয়ে দেওয়ায় ছন্দা এবং তার পরিবারের অন্য সদস্যরা লাভবান হয়েছেন।
প্রাথমিকে বাতিল 53 বেআইনি নিয়োগ নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতি মামলায় বড় সিদ্ধান্ত। ফের প্রাথমিক টেটের চাকরি বাতিল করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার 53 জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি। একজনকে 10,000 টাকা জরিমানাও করেন তিনি। প্রাথমিক স্কুলে বেআইনিভাবে চাকরি পেয়েছেন এই অভিযোগে 269 জনের চাকরি বাতিলের নির্দেশ আগেই দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। খবরটি সংবাদ প্রতিদিনে পরিবেশিত হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা আল্লাহর উপর ভরসা করার কারণে ইরানি যোদ্ধাদের মানসিক শক্তি ও প্রতিরোধ ক্ষমতা কিভাবে বেড়ে গিয়েছিল সে সম্পর্কে আলোচনা করেছি। আজকের আসরেও আমরা একই বিষয়ে আরও খানিকটা আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে অংশগ্রহণকারী ইরানি যোদ্ধারা আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করতে পেরেছিলেন। মহান আল্লাহ অশুভ শক্তি ও ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে মুমিন যোদ্ধাদেরকে সহযোগিতা করার অলঙ্ঘনীয় প্রতিশ্রুতি দিয়েছেন। পবিত্র কোরআনের বাণী অনুযায়ী, যখনই মুমিন ব্যক্তিরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জিহাদ করবে, তখন মহান আল্লাহ তাদেরকে সহযোগিতা করবেন। মানব সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলা যুগে যুগে তাঁর মুমিন বান্দাদের এই সহযোগিতা করে এসেছেন। 8 বছরব্যাপী পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে ইরানি যোদ্ধারা এই বিশ্বাস অন্তরে পোষণ করেছেন যে তারা যেহেতু আল্লাহর দিনকে সাহায্য করছেন এবং নিজের সম্মান ও মর্যাদা রক্ষার জন্য জিহাদ করছেন, তখন তারা আল্লাহ তাআলার সাহায্য পাবেনই।
এই বিশ্বাস অন্তরে জাগরুক থাকার কারণে ইরানি যোদ্ধাদের অন্তর থেকে ইরাকি বাহিনীর পৃষ্ঠপোষক পরাশক্তিগুলোর ভয় দূর হয়ে গিয়েছিল। সেই সঙ্গে তারা অর্জন করেছিলেন অসীম সাহস ও আত্মিক শক্তি। আল্লাহতালা সুরা ফুসিলাতের 30 নম্বর আয়াতে বলেছেন, নিঃসন্দেহে যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, অতপর সে কথার উপর অবিচল থাকে, ফেরেশতারা তাদের নিকট অবতীর্ণ হয় আর বলে, তোমরা ভয় করো না, চিন্তা করো না, আর তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার সুসংবাদ গ্রহণ করো। ১৯৮১ সালে পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের দ্বিতীয় বৎসরে ইরানি যোদ্ধারা ফাতহুল মুবিন অভিযানে ইরাকি বাহিনীর কাবুল থেকে বাস্তান এলাকা পুনরুদ্ধার করেন। এ সময় ইসলামী বিপ্লবের মহান নেতা হযরত ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি বলেন,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, যে আমাকে সাহায্য করে আমিও তাকে সাহায্য করব। তিনি জানেন যে আমরা তার দিনকে সাহায্য করতে এবং পৃথিবীর বুকে তার বিধান প্রতিষ্ঠা করতে চাই। ইরানের জনগণ শুরু থেকেই এই একটি বিষয়ের উপর অটল ছিল। এ পর্যন্ত যারা শহীদ হয়েছেন এবং যারাই এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের সকলের চাওয়া এই একটি বিন্দুতে এসে মিলিত হয়েছে। কাজেই যখন আমরা সবাই মিলে আল্লাহকে সাহায্য করার আকাঙ্ক্ষা বুকে ধারণ করেছি তখন আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন।
ইমাম খোমেনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, ইসলামী প্রাথমিক যুগে মুসলিম যোদ্ধারা যেভাবে ঐশী সাহায্য লাভ করেছিলেন, ইরানি যোদ্ধারাও সেভাবে অদৃশ্য শক্তির পৃষ্ঠপোষকতা লাভ করবেন। ইরানি যোদ্ধারা ফ্রন্টের চরম প্রতিকূল পরিবেশে যে প্রশান্ত চিত্ত লাভ করেছিলেন তার একমাত্র কারণ এটি ছিল বলে মনে করতেন ইমাম খোমেনি। তিনি এ সম্পর্কে ইরানি যোদ্ধাদের উদ্দেশ্য করে বলেন, আপনারা আল্লাহর উপর ভরসা করেছেন বলে মানসিকভাবে প্রফুল্ল থাকুন ও সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলে দিন, কারণ যে আল্লাহর উপর ভরসা করে সে সাহায্য প্রাপ্ত হয়। মহান আল্লাহ আপনাদেরকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন, তবে শর্ত হচ্ছে আপনারা ততদিন সাহায্য প্রাপ্ত হবেন যতদিন আপনারা আল্লাহকে সাহায্য করতে থাকবেন। বাস্তবে হয়েছিল তাই। ইরানি সেনাবাহিনী ও IRGC-র কমান্ডাররা পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের প্রতিটি স্তরে যে কোনো অভিযান চালাতে বা আত্মরক্ষা করতে গিয়ে ওই ঐশী সাহায্যের বিষয়টি গভীরভাবে উপলব্ধি করেছেন।
তারা যখনই কোনো অভিযানে জয়ী হতেন তখনই মুখে একথা উচ্চারণ করতেন যে এটি আল্লাহর সাহায্যেই সম্ভব হয়েছে। IRGC-র তৎকালীন প্রধান কমান্ডার ১৯৮২ সালের গ্রীষ্মে খোরামশার পুনরুদ্ধারের অভিযানে জয়ী হওয়ার কারণ সম্পর্কে বলেন, সবার আগে স্বীকার করতে হবে যে ওই অভিযানে আল্লাহ তাআলার সাহায্য ও দিক নির্দেশনা ছিল, কারণ বাস্তব অবস্থা পর্যালোচনা করে অনেক কমান্ডার ওই অভিযানের বিরোধিতা করেছিলেন। সমরাষ্ট্র, লোকবল ও অন্য যে কোনো প্রেক্ষাপটকে বিবেচনায় নিলে আমাদের পক্ষে ওই অভিযানে জয়লাভ করা সম্ভব ছিল না, কিন্তু আমাদের একমাত্র ভরসার স্থল ছিল আল্লাহর সাহায্য এবং সেদিকে তাকিয়ে অবশেষে সব কমান্ডার ওই অভিযানের পক্ষে মত প্রকাশ করেন।
খোরামশার মুক্ত করার অভিযান সম্পর্কে ইরানের তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল শহীদ সৈয়দ সিরাজি বলেন, ওই অভিযানের বিভিন্ন পর্যায়ে আমরা ঐশী মদদের বিষয়টি উপলব্ধি করেছিলাম। অভিযানের বিভিন্ন পর্যায়ে আমরা অনেক বড় বড় প্রতিবন্ধকতা ও ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছে, কিন্তু আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা ও ভরসা রাখার কারণে অনেকটা অলৌকিকভাবে সেসব প্রতিবন্ধকতা অতিক্রম করা সম্ভব হয়েছে। এ কারণে আমরা অভিযান শেষে আল্লাহর শুকর আদায় করছি।
তিনি আরো বলেন, আল্লাহ তাআলার উপর ভরসা ছিল বলেই আমাদের পক্ষে এটা করা সম্ভব হয়েছিল। মহান আল্লাহ মুমিনদেরকে সাহায্য করার যে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা সেদিন তা আমাদের সমস্ত অস্তিত্ব দিয়ে উপলব্ধি করেছি। আল্লাহ তাআলা যখন মুমিনদের সাহায্য করার করাকে নিজের জন্য কর্তব্য বলে নির্ধারণ করে নিয়েছেন, তখন আমরা একটি বিষয়ে নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে বিজয় আমাদের হবেই। এ সম্পর্কে একজন ইরানি পাইলটের স্মৃতিকথা উল্লেখ করা যায়। মেইমাক অঞ্চলে অভিযান পরিচালনাকারী ওই পাইলট বলেন, আমরা ভোরে ইলাম থেকে মেইমাকের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। সেখানে পৌঁছে দেখি তিন ডিভিশন ইরাকি সেনাদের মোকাবেলায় আমাদের খুব অল্প সংখ্যক সেনা লড়াই করার প্রস্তুতি নিচ্ছে। প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু পরক্ষণে ঐশী মদদের কথা মনে করে অন্তরে প্রশান্তি অনুভব করলাম।
তিনি আরো বলেন, আমরা আল্লাহর নামে যুদ্ধ শুরু করেছিলাম এবং আমাদের আশা ছিল আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আমি তাকিয়ে দেখি আমার দু চোখ যতদূর যায় ততদূর পর্যন্ত ইরাকি সেনা মোতায়েন রয়েছে। এ অবস্থায় আমাদের হাতে যে কয়েকটি হেলিকপ্টার ছিল সেগুলো দিয়েই এ বিশাল বাহিনীর মোকাবেলা করতে প্রস্তুত হয়ে গিয়েছিলাম। আমি হেলিকপ্টার চালিয়ে ইরাকি সেনাদের মাথার উপরে পৌঁছে যাই, মেশিন গান দিয়ে তাদের উপর এমনভাবে ব্রাশ ফায়ার করতে থাকি যে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। ইরানি বিমান বাহিনীর হেলিকপ্টার ও মেশিন গানের মুখরমুখ গুলি বর্ষণের শব্দে ইরাকি বাহিনীর অন্তরে কাঁপন ধরে যায় এবং তারা পালাতে থাকে।
তো শ্রোতাবন্ধুরা, দেখতে দেখতে আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরে আমরা পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ সম্পর্কে আর কথা বলার চেষ্টা করব। সে আসরও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
এবারে সংক্ষিপ্ত সংবাদ। মার্কিন সামরিক বাহিনীর সাবেক জেনারেল এবং ইউরোপের ন্যাটো জোটের সুপ্রিম কমান্ডার ফিলিপ ব্রিডলাভ বলেছেন, ইউক্রেনকে এমন দীর্ঘপাল্লার অস্ত্র দেওয়া উচিত যা রাশিয়ার গভীর অভ্যন্তরে আঘাত হানতে সক্ষম। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যেসব দেশ রাশিয়ার তেলের মূল্যসীমা বেঁধে দিয়েছে এবং সেগুলো মেনে চলছে তাদের কাছে মস্কো তেল বিক্রি করবে না। তিনি আরও বলেন, প্রয়োজনে রাশিয়া প্রতিদিন 5-7 লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে। 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার কোনো বিকল্প নেই বলল ইইউ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানালেন, সমঝোতার দরজা চিরদিন খোলা থাকবে না। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে F-35 জঙ্গি বিমানকে পূর্ব শর্ত দিয়েছে সৌদি আরব, মেনে নেওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে ইসরায়েলের পত্রিকার মন্তব্য। বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত, টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ওবায়দুল কাদের। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এই কামনায় রেডিও তেহরান থেকে বিদায় চাইছি। খোদা হাফেজ।